جنے کیر دوا تر جاگا اشارہ امیتا کے دے گیتا دعائے مدینہ.
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় খ্রিস্টান ভাইরা, এখন আমরা সূরা মুলক শরীফের তেলাওয়াত শ্রবণ করব। তো আসুন আমরা তেলাওয়াত শ্রবণ করার আগে ভালো ভালো নিয়ত করে নিই। সেজন্য আমি নিয়ত করতেছি আল্লাহ এবং তার রসুলের রেজামন্দি হাসিল করার জন্য তেলাওয়াত করব। সাথে সাথে প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারও নিয়ত করে নিয়ে আল্লাহ এবং তার রসুলের রেজামন্দি হাসিল করার জন্য তেলাওয়াত শ্রবণ করবেন। খুব কান লাগিয়ে মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত শ্রবণ করব।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسيا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتب ونفور أفمن يمشي مكبا على وجهه يهدى أمن يمشي صبيا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين آمنت بالله صدق الله العظيم صلوا على الحبيب صلى الله تعالى عليه وسلم
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা সকলে দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে মহাব্বত সহকারে নাতে রসুল শ্রবণ করি। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সম্ভব হলে আমরা সকলে একসাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়ব সবাই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك کرم یا رسول اللہ ہو کرم یا حبیب اللہ ہو کرم یا رسول اللہ ہو کرم یا حبیب اللہ ہو کرم یا کرم یا رسول اللہ ہو کرم یا حبیب اللہ ہو کرم یا رسول 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 اللہ ہو کرم یا حبیب اللہ شوباشی تو بتاش شیشائے کی اپورو پاری بے شوباشی تو بتاش شیشائے کی اپورو پاری بے پروتی دی دولی کرم آقا کرم آقا کرم آقا کرم ہو کرم یا رسول اللہ ہو کرم یا رسول اللہ ہو کرم یا رسول اللہ ہو کرم یا کرم یا رسول اللہ
কিয়ামতের ময়দানে আমারে মুকরম ইয়া রাসূল আল্লাহ মুকরম ইয়া রাসূল আল্লাহ মুকরম ইয়া রাসূল আল্লাহ মুকরম ইয়া হাবিব আল্লাহ
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসুন আমরা সকলেই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মহব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। প্রিয় ইসলামী বেহরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যারা আলহামদুলিল্লাহ মসজিদ শরীফে এসেছি, তো আসুন আমরা নফল ইতিকাফের নিয়ত করে নিই, অর্থাৎ নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। এই নফল ইতিকাফের নিয়ত আমরা যখন মসজিদ শরীফে প্রবেশ করব, তখন আমরা এই নিয়ত করার দ্বারা আমরা যতক্ষণ পর্যন্ত মসজিদ শরীফে থাকব, ততক্ষণ পর্যন্ত নফল ইতিকাফের সওয়াব অর্জিত হতে থাকবে। যেমন বিভিন্ন কিতাবের মধ্যে, যেমন ফতোয়ায়ে শামিতে বর্ণিত রয়েছে যে যদি কেউ মসজিদে খাওয়া দাওয়া বা ঘুমাতে চায়, তবে ইতিকাফের নিয়ত করে নিন, কিছুক্ষণ আল্লাহ তাআলা জিকির করুন, অতঃপর যা ইচ্ছা করুন, অর্থাৎ এবার চাইলে আপনি খাওয়া দাওয়া বা ঘুমাতে পারবেন। এই নফল ইতিকাফের নিয়ত করা ছাড়া মসজিদে খাওয়া দাওয়া এবং ঘুমানো নাজায়েজ রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যখনই মসজিদ শরীফে প্রবেশ করি, তখন আমরা এই নফল ইতিকাফের নিয়তটা যেন অবশ্যই করে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য দান করুক। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যেমন শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বরকাতুহুমুল আলিয়া, তার একটি দুরূদ শরীফ পাঠ করা ফজিলত সম্পর্কিত রিসালা জিয়াই দুরূদ সালাম, এর মধ্যে একটি দুরূদ শরীফের ফজিলত এভাবে নকল করেন। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, তাহলে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহকে মাফ করে দেন এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শ্রবণ করলেন যে যে ব্যক্তি শুধুমাত্র একবার দুরূদ শরীফ পাঠ করে তার এত ফজিলত, অর্থাৎ যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করলো 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে, তার 10টা রহমত আল্লাহ তাকে তার উপর বর্ষিত করবেন এবং 10টি মর্যাদা আল্লাহ তাকে বৃদ্ধি করে দিবেন। দেখেন এই দুরূদ শরীফ পাঠ করার এত ফজিলত, কিন্তু হয়তো আমরা এমন অনেকে রয়েছে এবং হয়তো মাদারিসের দর্শক শ্রোতার মতো অনেকে রয়েছে যে দুরূদ শরীফ আমরা পাঠ করি, এটা পাঠ করার হয়তো আমরা ফজিলত শ্রবণ করি, কিন্তু হয়তো পাঠ করার মধ্যে নেই, মানে আমরা এটা ফজিলত শ্রবণ করি যে দুরূদ শরীফ পাঠ করা এত ফজিলত রয়েছে, এত ফজিলত, কিন্তু আমরা এটার উপর আমল করতে নেই। কিন্তু যদি আজকে আপনাদের একটা প্রশ্ন করি, যদি বর্তমানে কাউকে বলা হয় যে আপনার এক মাসের মধ্যে আপনি ডেলি যতবার দুরূদ শরীফ পাঠ করবেন আপনাকে ডেলি তত হাজার টাকা দেওয়া হবে, যদি এরকম আমাদের বর্তমান সমাজে কাউকে বলা হয়, তাহলে দেখা যাবে ওই ব্যক্তি গুমো যাবে না যে আমাকে এক মাসের মধ্যে অনেক টাকা ইনকাম করতে হবে, কারণ দেখা যাবে ওই ব্যক্তি ডেলি হাজার হাজার দুরূদ শরীফ পাঠ করবে। কিসের জন্য? হয়তো বা সে ওই টাকার জন্য। বর্তমানে আপনি এরকম এটা একটা এলান করে দেখেন সমাজের মধ্যে, যেই ব্যক্তি এতবার দুরূদ শরীফ পড়বে তাকে ততবার তত হাজার টাকা দেওয়া হবে। যদি এরকম আমাদের সমাজে এলান করা হয়, তাহলে কি আমাদের সমাজের মধ্যে দুরূদ শরীফ পাঠকারীদের জন্য কি অভাব হবে? বরঞ্চ দেখা যাবে এটার জন্য টাকা নেওয়ার জন্য মারামারি লেগে যাবে, তারপরে কি ওই টাকার পিছনে দুরবে। কিন্তু যখন আমাদের বলা হয় যে দুরূদ শরীফ পাঠ করলে এত এত ফজিলত রয়েছে, কিন্তু আমরা হয়তো ওই দুরূদ শরীফ পাঠ করতে রাজি হই না, কারণ হয়তোবা আমরা আমাদের নজর আমরা দেখি দুনিয়ার দিকে, দেখি না আখিরাতের দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সে সৌভাগ্য দান করুক। তো নিয়ত করি ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আমাদের একটি খুব সুন্দর রিসালা দিয়েছেন, যে মদনী ইনামত রিসালা। এই মদনী ইনামত রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত প্রশ্ন করেছেন, আপনি কি আজকে কমপক্ষে 313 বার দুরূদ শরীফ পাঠ করে নিয়েছেন? আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত আমাদেরকে মদনী ইনামত রিসালা এই জন্য দিয়েছেন যেন আমরা আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে আমি আজকে সারাদিনে কতটুকু গুনাহ করেছি, আমি আজকে সারাদিনে কতটুকু নেক আমল করেছি, এরকম যেন আমাদের প্রশ্ন এই মাদানী ইনামত আমাদেরকে করবে। আমি আপনি যখন এই মাদানী ইনামত খুলবো তখন আমার আপনার মধ্যেও দুরূদ শরীফ পাঠ করার উৎসাহ, গুনাহের প্রতি ঘৃণা, নেক আমল করার উৎসাহ ইনশাআল্লাহ সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী ইনামতের উপর আমল করে প্রতিদিন বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তুবু ইলাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামের আসুন আমরা বয়ান শ্রবণ করার আগে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। এবং আমি আপনি হয়তোবা অনেক ভালো কাজ করি, অনেক ধরনের ভালো কাজ করে হয়তো আমরা অনেকেই মসজিদ শরীফে আসলাম, কিন্তু যতটা ভালো কাজ করি না কেন, এবং হয়তোবা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা ও মাদানী চ্যানেলের সামনে বসে আপনারা আজকের এমআই সাপ্তাহিক সুন্নতবার ইজতেমায় শরীক হয়েছেন, তো আমরা প্রত্যেকটা ভালো কাজ করার আগে আমাদের এটা দেখা উচিত, আমি যে ভালো কাজ করতে যাচ্ছি এটা করার আগে আমার নিয়তটা কি, আমি যে ভালো কাজটা করতে যাচ্ছি এটা এই কাজটা করার আগে আমার নিয়তটা কি রয়েছে, কি আমার এই নিয়তে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি রয়েছে? যদি এই সন্তুষ্টি আল্লাহ তার রসুলের না থাকে তাহলে বরঞ্চ হয়তোবা আমরা আমাদের এই আমলের সওয়াব পাবো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা কাজ করার আগে ভালো ভালো নিয়ত করার সে সৌভাগ্য দান করুক। তো যা কিছু শ্রবণ করব তা ইনশাআল্লাহ নিজে আমল করব এবং অপর ইসলামের নিকট পৌঁছে দিয়ে নেকি হাসিল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এবং আমি নিয়ত করছি একমাত্র আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে বয়ান করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আসলে আজকে আমরা সাপ্তাহিক সুন্নতবার ইজতেমা এসেছি এবং আলহামদুলিল্লাহ আমরা জানি প্রত্যেক সাপ্তাহিক সুন্নতবার ইজতেমার মধ্যে এক একটা বিষয় নিয়ে আলাদা এক একটা বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে, বয়ান হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ সেই সুবাদে আজকে আমরা আজ সাপ্তাহিক সুন্নতবার ইজতেমায় যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলমে দ্বীনের ফজিলত। কি ইলমে দ্বীন? যেমন আমরা এখন বয়ান শ্রবণ করছি, এগুলো কিসের নিয়ত? আমরা যে ইলমে দ্বীন অর্জন করা নিয়ে তো আমরা এখানে শরীক হয়েছি। তো এই যে ইলমে দ্বীনের ফজিলত, যদি আসলে হয়তো বা বয়ান দেওয়া হয়েছে এজন্য সংক্ষিপ্ত বয়ান করা হবে, কিন্তু ইলমে দ্বীনের ফজিলত কতটুকু এটা যদি দিন রাত বর্ণনা করা হয় কিন্তু এই ইলমে দ্বীনের ফজিলত বর্ণনা করা শেষ হবে না। যেমন আজকের এই বয়ানের মধ্যে একটি খুব সুন্দর ঘটনা নকল করা হয়েছে, যেটা দাওয়াত হোসেনের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবতুল মদিনা রিসালা ইলম ও হিকমতকে 135 মাদানী ফুলের মধ্যে রয়েছে। হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জাহিরি উফাতের সময় আমি কম বয়সী ছিলাম। অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা বলা হচ্ছে যে হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাহিরি উফাতের সময় আমি কম বয়সী ছিলাম। এটা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। তো তিনি বলছেন, আমার সমবয়সী একজন আনসারি ছেলেকে আমি বললাম যে চলো আসহাবে রসুল যারা রয়েছে তাদের থেকে গিয়ে আমরা কিছু ইলমে দিন অর্জন করে আসি, কিছু ইলমে দিন হাসিল করে আসি। তখন ওই আনসারি ছেলেটা উত্তর দিল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উদ্দেশ্য করে বলছে, তুমি তো খুব আশ্চর্যজনক মানুষ, এত সাহাবি রয়েছে, ওই সাহাবির উপস্থিতিতে তোমার কেন এত এগুলা ইলমে দিন শিকার প্রয়োজন, হাদিস শরীফ শিকার প্রয়োজন রয়েছে? তখন এতে এই আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এতে আমি আনসারের ছেলেটিকে ছেড়ে দিলাম এবং নিজেই একাই ইলমে দিন অর্জন করতে লাগলাম। অনেকবার আমার এমন হয়েছে যে ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে মনে হতো আমি অমুক সাহাবের নিকট অমুক হাদিস রয়েছে, তখন আমি তার ঘরে দৌড়ে যেতাম, যদি তিনি বিশ্রাম করতেন তখন আমার চাদর বালিশ বানিয়ে ওই তার ঘরের দরজার সামনে শুয়ে পড়তাম এবং গরম বাতাস আমার চেহারাকে জ্বালিয়ে দিত, যখন সে সাহাবি বাইরে আসতো এবং আমাকে এই অবস্থায় পেত, তখন প্রভাবিত হয়ে বলতো, রসুল আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার সন্তান, আপনি কি চান? আমি বলতাম, শুনলাম আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমুক হাদিস শরীফ রেওয়ায়েত করেন, এই জন্যই আমি আপনার কাছে এসেছি। তিনি বলতেন, আপনি কাউকে পাঠিয়ে দিতেন এবং আমি স্বয়ং চলে আসতাম। তখন আমি উত্তর দিতাম, না, এই কাজের জন্য স্বয়ং আমারই আসা উচিত। এরপর এরূপ হলো যে আসহাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উফাত গ্রহণ করেন, তখন সেই আনসারি দেখছো যে লোকেদের আমারকে কিরূপ প্রয়োজন হতো, আফসোস করে বলতো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তুমি আমার চেয়ে বেশি বুদ্ধিমান ছিলে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তুবু ইলাল্লাহ, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা আসলে হযরত সাইয়েদানা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনার যে ঘটনা শ্রবণ করলাম, হয়তো অনেকের এটার বুঝে হয়তো আসে নাই, আমি আরেকটু বলছি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবি যিনার প্রতি ইলমে দ্বীনের এত আগ্রহ ছিল, যখন আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাহিরিভাবে দুনিয়া থেকে বিদায় নিলেন, তো এখন আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে, হাদিস সম্পর্কে প্রথমে কে জানবে? সাহাবি প্রথমে কারা জানবে? সাহাবিদের তো জানবে। তো এখন ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা তখন ছোট ছিল, যখন আকাশ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে জাহিরিভাবে বিদায় নিয়েছেন, তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মন মানসিকতা, তিনার ইলমে দীন শিকার, আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন, কিভাবে চলতেন, কিভাবে তার কাজকর্ম ছিল, প্রতিটা কাজ সম্পর্কে জানার অনেক আগ্রহ ছিল। তাই তিনি একবার ওই আনসারি ছেলেকে বলল যে তুমি কি যাবে আমার সাথে যে সাহাবাদের কাছে বিভিন্ন ইলমে দীন শিকার জন্য? তখন ওই আনসারের ছেলে বলল, এতগুলো সাহাবি রয়েছে, তোমার দিকে কেন প্রয়োজন হচ্ছে ইলমে দীন শিকার জন্য? তখন ওই আনসারি ছেলেকে বাদ দিয়ে ওই হযরত সাইয়েদানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই চলে যেতেন এবং দেখেন যে ইলমে দীন শিকার কেমন আগ্রহ। যেমন এখন আমাদের এখানে বাংলাদেশের মধ্যে গরম পড়ছে, আমরা হয়তো যেমন আমিও হয়তো একটু একটু গেমে যাচ্ছি, তো কিন্তু বর্তমান আমাদের এই গরমটা আমি সহ্য করতে পারছি না, কিন্তু দেখেন ওই আরব দেশের মধ্যে গরমের মাত্রা আরো অনেক বেশি, ওইখানে গরমের মাত্রা আরো অনেক বেশি। ওই সাহাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি যখন কারো সাহাবির দরজার ঘরের দরজা খোলা পেতাম না, আমি নিজের চাদরকে বালিশ বানিয়ে তার ঘরের দুয়ারের মধ্যে শুয়ে যেতাম, কারণ তার একটা আশা ছিল, তার একটা ইলমে দিনের আগ্রহ ছিল যে আমি এই সাহাবিদের থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বাণী শ্রবণ করব, বিভিন্ন ইলমে দিন অর্জন করব। আর যখন ওই সাহাবারা আসতো ঘরের দরজা খুলে দেখতো যে এই ব্যক্তি এখানে শুয়ে আছে, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার সন্তান, তখন ওই সাহাবা বলছে, আপনি এমন একজন সম্মানী ব্যক্তি। এখানে একটা বিষয় দেখেন, সাহাবারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহিসাল্লামের বংশের সাথে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহিসাল্লামের যে ব্যক্তির যেভাবে সম্পর্ক হোক না কেন তাকে অনেক সম্মান করতেন। দেখেন এই সাহাবা বলছেন, আপনি আমার ঘরে কেন এসেছেন? আপনি যদি আমাকে খবর দিতেন, আমাকে যদি আপনি জানাতেন, আমি নিজেই আপনার ঘরে চলে আসতাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ছোট ছিল, দেখেন এই সাহাবারা হয়তো অনেক বড় ছিল, এই ছোট বাচ্চাকে এত সম্মান করার কারণটা কি? কারণ এই ছোট বাচ্চাটা আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিবারের সাথে সম্পর্ক রয়েছে। এরপরে দেখেন ইনার সাথে ইনাকে বলতো যে এরকম তুমি ইলমে দীন অর্জন করো, ইলমে দীন অর্জন করতো। তো অনেক বছর পর ওই আনসারের ছেলে দেখতো যে এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার থেকে অনেক অনেক মানুষ, তিনি যে ইলমে দীন অর্জন করেছিলেন তা এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মানুষ শিক্ষা অর্জন করছে, এবং ওই আনসারের ছেলে আফসোস করত। আজকে আমি এই ঘটনা থেকে আমাদের বর্তমান সমাজে কিছু উদাহরণ আমি মিলাই, আমরাও সবাই একটু চিন্তা করে দেখি কিরকম বর্তমানে আমাদেরও এরকম ইলমে দীন শিকার জন্য, ইলমে দীন শিকার জন্য মানুষ দাওয়াত দেয় কিন্তু আমরা শিখতে যাই না, আমরা শিখতে যাই না, হয়তো আর বিভিন্ন অজুহাত দিই। এই ব্যক্তি ওই আনসারের ছেলেও যখন এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে দীন শিকার জন্য দাওয়াত দিয়েছিল সেও যায় নাই, কিন্তু পরে যখন তার থেকে সবাই ইলমে দীন শিক্ষা অর্জন করছে সে আফসোস করত। ঠিক সেরকম হয়তো আজকে আমরা যারা ইলমে দীন শিকার জন্য দাওয়াত দেওয়া হয়, এরপরও ইলমে দীন শিখি না। এখানে ইলমে দীন বলতে দীন ইসলামের জ্ঞান, নট না আমাদের কি দুনিয়াবী শিক্ষা, ইলমে দীন দুনিয়াবী। এখানে ইলমে দীন আর দুনিয়াবী শিক্ষার অনেক পার্থক্য রয়েছে, একটা হচ্ছে কি ইলমে দীন যেটা দীন ইসলামের জ্ঞান, আর একটা হচ্ছে দুনিয়াবী ইলম। এখানে যে কথাটা বলা হচ্ছে, এটা হচ্ছে দুনিয়াবি ইলম না, এটা হচ্ছে দীন ইসলামের ইলম, ইলমে দিন যাকে বলা হয়। তো এই ইলমে দিন আজকে যারা আমরা শিখছি না, আজকে যারা আমরা এটা থেকে দূরে রয়েছি, ঠিক সেরকম হয়তো বা আজকে আমরা আফসোস করছি না, কিন্তু কাল কিয়ামতের দিন হাদিস শরীফের মধ্যে রয়েছে। যেমন আমি যা শুধু আপনি দেখবেন যে কোনো রিসালার মধ্যে, যে কোনো রিসালার প্রথমে একটি তিনি কথা লিখেন যে কিয়ামতের দিন দুইজন ব্যক্তি আফসোস করবে, কিয়ামতের দিন দুইজন ব্যক্তি আফসোস করবে। একজন হচ্ছে যে ইলমে দিন শিকার সুযোগ পেয়েছে কিন্তু সে শিখে না, অর্থাৎ ইলমে দিন সে শিখেছে কিন্তু তার উপর আমল করে নাই। তা দেখেন এখানে আমি ওই ওখান থেকে একটা কথা নিচ্ছি, সেটা কি, যারা আজকে ইলমে দিন শিখার সুযোগ পাচ্ছে তারা কিয়ামতের দিন আফসোস করবে। আজকে আমাদের সাধারণত হয়তো বা গড়ের একটু সমস্যা হলে আমরা আফসোস করি, এই আফসোস আর কিয়ামতের আফসোস এক নয়। একটা কথা মনে রাখবেন, বিভিন্ন কিতাবের মধ্যে আমরা শুনি যে অনেক বান্দা দুনিয়া কিয়ামতের দিন গিয়ে আফসোস করবে, আমরা মনে করি একটু আফসোস কি হয়েছে, না। আপনি আজকে সাধারণ দুনিয়ার মধ্যে একটা আপনার পরিবারের সমস্যা হলে আফসোস করেন, টেনশন করেন, এই আফসোস এই টেনশন আখিরাতের টেনশনের সাথে কোনোভাবে মিল নয়। আখিরাতের টেনশন যা কোনো আপনি বর্ণনা করাও যাবে না, যা কত কষ্টকর হবে ওই আফসোসের কথা। তো আজকে আমরা যারা হয়তো ইলমে দিন শিখার সুযোগ পাই কিন্তু ইলমে দিন শিখতে যায় না। যেমন একটি ঘটনা রয়েছে, এক সাহাবি তার তিনি ছিলেন সিরিয়ার মধ্যে, তিনি সিরিয়ার মধ্যে ছিল, অপর একজন ব্যক্তি মদিনা মুনাওয়ারা থেকে সিরিয়ার মধ্যে গেল, ওই সাহাবির কাছে হাজির হলো, হাজির হয়ে বলল যে হুজুর আমি আপনার দরবারে এসেছি একটা মাত্র হাদিস শরীফ শিখার জন্য। কি গিয়েছি কোথায় থেকে, মদিনা মুনাওয়ারা থেকে সিরিয়াতে। এমনি আপনি যদি এখন প্লেনে করে যান মদিনা মুনাওয়ারা থেকে সিরিয়ার মধ্যে প্রায় 3 ঘন্টা সফর, মদিনা মুনাওয়ারা থেকে সিরিয়ার মধ্যে প্রায় 3 ঘন্টার সফর বলা হয় প্লেনের মধ্যে, আর তখন তো কোনো প্লেন ছিল না, তখন ছিল বিভিন্ন হেঁটে অথবা ঘোড়ার মাধ্যমে অথবা উটের মাধ্যমে। চিন্তা করে দেখেন এখন যে সফরটা প্লেনের মাধ্যমে 3 ঘন্টা লাগে, তাহলে তখনকার যুগের মধ্যে মদিনা মুনাওয়ারা থেকে সিরিয়ার মধ্যে যাওয়া তাহলে কয়দিন লাগবে, হিসাব করা যাবে? হয়তো একটু কাউন্ট করলে অনেক অনেক দিন লাগবে, যে এক দেশ থেকে যে মদিনা মুনাওয়ারা থেকে সিরিয়ার মধ্যে যাওয়া। ওই ব্যক্তি ওই সাহাবির কাছে হাজির হলো যে হুজুর আমি মদিনা মুনাওয়ারা থেকে আপনার দরবারে এসেছি শুধুমাত্র একটা হাদিস শরীফ শিখার জন্য। তখন ওই সাহাবি তিনি অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলো তুমি কি শুধুমাত্র সত্যি একটা মাত্র হাদিস শরীফ শিখার জন্য আমার কাছে এসেছো? তখন ওই ব্যক্তি বললে হ্যাঁ আমি মাত্র একটা মাত্র হাদিস শরীফ শিখার জন্য আপনার দরবারে মদিনা মুনাওয়ারা থেকে সিরিয়ার মধ্যে এসেছি। তাহলে চিন্তা করে দেখেন এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যে আজকে আমরা যারা মুসলমান রয়েছি আমাদের মধ্যে ইলমে দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ বিভিন্ন দুনিয়াবি ইলম ছাড়া ইলমে দিন শিখার আগ্রহ কতটুকু, আর আমাদের পূর্ববর্তী বুজুর্গদের কিরকম আগ্রহ ছিল, আমাদের পূর্বতী বুঝে কিরকম আগ্রহ ছিল, চিন্তা করে দেখেন যে একটা দেশ থেকে একটা দেশের মধ্যে সফর করে শুধুমাত্র আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ শিখার জন্য, আমার নবী কিরকম বলেছেন, আমার নবীর সুন্নত কি ছিল, এগুলো শিখার জন্য। ইলমে দিনের ফজিলত দেখেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান আয়াত 18 মধ্যে এরশাদ ফরমান যে পারা 3 মধ্যে কানজুল ইমান থেকে অনুবাদকৃত, আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন যে তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই, আর ফিরিস্তাগণ এবং জ্ঞানীগণও ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহি তাআলা আলিহি এর পিতা হযরত মুফতি নকি আলী খান রহমাতুল্লাহি তাআলা আলিহি বলেন, এই আয়াতে করিমায় ইলমের 3 ফজিলত রয়েছে। প্রথমত আল্লাহ তাআলা উলামার আলোচনা নিজের এবং ফিরিস্তাদের সাথে করেছেন। 2 উলামাদেরও ফিরিস্তাদের ন্যায় নিজের একাত্মবাদের সাক্ষ্য বানালেন এবং তাদেরকে সাক্ষ্যকে নিজের সত্য উপাস্য হওয়ার দলিল ঘোষণা করেছেন। এবং 3 হচ্ছে তাদের অর্থাৎ উলামা সাক্ষ্য ফিরিস্তাদের সাক্ষ্যের ন্যায় বিশ্বাসযোগ্য করেছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন অপর এক কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে কানজুল ইমান থেকে অনুবাদকৃত, তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত করবেন। অপর এক যেমন হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, সেদিনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উলামায়ে কিরাম সাধারণ মুমিন থেকে 700 গুণ বেশি মর্যাদাবান হবেন এবং প্রত্যেক 2 মর্যাদার মাঝে রয়েছে 500 বছরের দূরত্ব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি। যেমন হাদিস শরীফের মধ্যে ইলমে দিনে কেমন ফজিলত, যে আমরা আজকে ইলমে দিন থেকে অনেক দূরে রয়েছি, এই ইলমে দিনে কেমন ফজিলত রয়েছে সে সম্পর্কে বলা হচ্ছে। আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি দিনের ইলমে দিন জ্ঞান অর্জনের জন্য গড় থেকে বের হলো তবে যতক্ষণ পর্যন্ত ফিরে আসে না ওই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অপর এক হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ফরজসমূহ সম্পর্কে এক বা দুটি অথবা তিন বা চার অথবা পাঁচটি বাক্য শিখল এবং তা ভালোভাবে স্মরণ রাখলো অতঃপর মানুষদের শেখালো তবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং অপর এক হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে উঠাবেন, অতঃপর উলামাদের আলাদা করে তাদের এরশাদ করবেন, হে উলামাদের দল, আমি তোমাদের সম্পর্কে জানি, এই জন্যই তোমাদেরকে আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছিলাম এবং তোমাদের এই জন্য জ্ঞান দেইনি যে তোমাদের আজাবে লিপ্ত করব, যাও তোমাদের ক্ষমা করে দিলাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শ্রবণ করলেন যে হাদিস শরীফের মধ্যে যে ইলমে দিন অর্জন করার কেমন ফজিলত বর্ণনা করা হচ্ছে, যে আমরা হয়তোবা যারা আজকে এখানে ইলমে দিন শিখার জন্য দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত বরাই ইজতেমায় আসলাম, অথবা যারা মাদানী চ্যানেলের মধ্যে মাদানী চ্যানেলের সামনে বসে ইলমে দিন অর্জন করছি, তাহলে বলা হচ্ছে যারা আমরা ঘর থেকে হয়তো বের হয়েছি ইলমে দিন শিখার জন্য এসেছি, তাহলে বলা হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত এই আল্লাহর রাস্তার মধ্যে এই আমরা ইলমে দিন শিখার জন্য আসলাম আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হেফাজতে এবং আল্লাহ তাআলার রাস্তার মধ্যে রয়েছি। আরও ফজিলত দেখেন, আমি আপনি ঘর থেকে বের হয়েছি আলহামদুলিল্লাহ, হয়তো অনেক আমাদেরকে অনেকে অনেক মোবাইল লেগে দাওয়াত ইসলামী আমাদেরকে দাওয়াত দিয়েছে যে আসুন আমরা দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত বরা ইজতেমার মধ্যে যাই, ঠিক কিনা? আমাদেরকে কোনো রকম মোবাইল দাওয়াত তো দিয়েছে, কেউ না কেউ আমাদেরকে দাওয়াত দিয়েছে। আমরা যখন দাওয়াত পাওয়ার পরে ঘর থেকে বের হলাম, আমরা ইলমে দিন শিখার জন্য রওনা দিলাম, কিতাবের মধ্যে রয়েছে যেই ব্যক্তি যেই ইলমে দিন শিক্ষার্থী যে ঘর থেকে বের হলো ইলমে দিন শিখার জন্য সে কোন স্থানে যাচ্ছে, সে যাওয়ার পথে যতটা কবরস্থানের পাশ দিয়ে যাবে ততটা কবরস্থানের সকল মুর্দাকে সকল কবরবাসীকে ৪০ দিন পর্যন্ত আল্লাহ তাআলা আযাব মাফ করে দেন। আর চিন্তা করে দেখেন, যে শুধুমাত্র ইলমে দিন শিখার জন্য আমি আসলাম ঘর থেকে বের হলাম, তাহলে আমার কারণে কবরবাসী যারা জাহান্নামের মধ্যে লিপ্ত তাদের আযাব কে আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন, আর আমি যে ইলমে দিন শিক্ষা অর্জন করছি আমার কেমন ফজিলত হবে? আল্লাহু আকবার। যেমন একটা কিতাবের মধ্যে রয়েছে, যেমন আজকে আমরা এই ইলমে দিন শিক্ষা থেকে অনেক দূরে, আমরা যেমন এই ইলমে দিন থেকে ফজিলত থেকে অনেক দূরে, মানে ইলমে দিন মানুষকে যদি আমরা মাহফিলের জন্য দাওয়াত দেওয়া হয় অথবা কাউকে মাদানী চ্যানেল দেখার জন্য দাওয়াত দেওয়া হয়, আমরা এই ভালো কাজের দিকে আগাই না। তো কারণটা কি? কারণটা হচ্ছে যে ব্যক্তি জানে যে ইলমে দিন শিখার এত ফজিলত রয়েছে, যে ব্যক্তি জানে ইলমে দিন শিখলে তার এত এত ফজিলত রয়েছে। যেমন কিতাবের মধ্যে একটা হাদিস শরীফ রয়েছে, যেমন কিতাবের মধ্যে এটা এসেছে খুব সুন্দরভাবে, আমরা ইলমে দিনের মাহফিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত বসলাম ততক্ষণ পর্যন্ত বলা হচ্ছে আমরা জান্নাতের বাগানের মধ্যে রয়েছে। যেমন মানুষ জান্নাত পাওয়ার আশা করে, কিন্তু জান্নাতের বাগানে দুনিয়া যেটা আল্লাহ তাআলা আমাদের জান্নাতের বাগান দিয়ে দিয়েছে এখানে আসার আমাদের হয়তো সময় হয় না। আবার একটি কিতাবের মধ্যে রয়েছে যে যেই ব্যক্তি ইলমে দিন এর আলোচনার মধ্যে কিছুক্ষণ সময় বসলো, এই কিছুক্ষণ সময় বসাটা হাজার রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম বলা হয়েছে এবং হাজারটা রোগী দেখার চাইতে উত্তম বলা হয়েছে এবং হাজারটা জানাজার নামাজ পড়ার চাইতে উত্তম বলা হয়েছে, শুধুমাত্র ইলমে দিনের মাহফিলে এসে বসার দ্বারা। আর আজকে আমরা এই ইলমে দিনের মাহফিল থেকে অনেক দূরে। আজকে আমরা যদি বলা হয় যেমন এরকম মাহফিলে দাওয়াত দিতে, হয়তো আমরা অনেককে দাওয়াত দিই, অনেকে দাওয়াত দেওয়ার জন্য বলি, কিন্তু আসে একশো জনের মধ্যে ১০ জন। কেন? কারণ আমরা এই ইলমে দিন আমাদের এই জ্ঞানটা নাই যে ইলমে দিনের মাহফিলে বসে কতটুকু ফজিলত রয়েছে। আমরা আজকে ইলমে দিন থেকে দূরে যাওয়ার কারণে আমাদের গুনাহের রোগ, যেমন এই আজকের বয়ানের মধ্যে এসেছে যে ইলম তথা জ্ঞান হচ্ছে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের রেখে যাওয়া সম্পদ এবং ইলম আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের রাস্তা। অপর এক কিতাবের মধ্যে রয়েছে যে ইলম হচ্ছে হেদায়াতের উৎস। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আজকে আমরা দেখি যে আমাদের সমাজের মধ্যে অনেকে বিভিন্ন সে মদ কাওয়া হারাম গুনাহের মধ্যে লিপ্ত, হারাম সে হারাম কাজের মধ্যে লিপ্ত, কিন্তু তার হেদায়াত হচ্ছে না। কারণটা কি? কিতাবের মধ্যে রয়েছে ইলম, তার কাছে ইলম না থাকার কারণে তার কোনো হেদায়াত হচ্ছে না। কারণ হেদায়াতের উৎস হচ্ছে যে জায়গা থেকে হেদায়াত হবে সেই উৎস হচ্ছে ইলম। আর আজকে আমরা সেই ইলম না থাকার কারণে মানুষ আজকে গুনাহের মধ্যে দিন দিন লিপ্ত রয়েছে। যেমন অপরেটি বলা হচ্ছে ইলম গুনাহ থেকে বাঁচার উপায়। অনেকে বিভিন্ন মুয়াল্লিককে এসে বলে এবং হুজুরকে এসে বলে যে হুজুর আমার আমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারি না। তাহলে তার কারণ হচ্ছে ওই ব্যক্তির মধ্যে ইলম নাই যে আমি এই গুনাহ করলে কেমন শাস্তি রয়েছে। ওই ব্যক্তির মধ্যে এই ইলমটা নাই আমি এই চোখ দিয়ে হারাম দেখলে কি শাস্তি রয়েছে। ওই ব্যক্তির মধ্যে এই ইলম নাই আমি নামাজ তরক করলে আমার কি শাস্তি রয়েছে। কারণ যে জানে যে আমি নামাজ তরক করলে আমার এত হাজার হাজার বছর জাহান্নামের মধ্যে জ্বলতে হবে, তাহলে সে কিভাবে নামাজ কাজা করতে পারে। আবার অনেকে এমন রয়েছে যে শাস্তির কথা সে শুনেছে, শোনার পরেও সে নামাজ আদায় করে না। রয়েছে কিনা এরকম? সে জানে নামাজ না পড়লে জাহান্নাম তার জন্য রয়েছে, এরপরেও আবার সে নামাজ আদায় করে না। কারণটা কি? এটার কারণ হচ্ছে ইলম থেকে দূরে থাকার কারণে। কারণ আপনি দেখেন এই ব্যক্তি জাহান্নামের আযাব সম্পর্কে সে শুনেছে, শোনার পরেও সে ভালো কাজে দাবি তো হচ্ছে না। তার কারণ তার থেকে হাকিকতে আল্লাহ তাআলার ভয় নাই, তার থেকে হাকিকতে আল্লাহ তাআলার ভয় নেই। আর আল্লাহ তাআলার ভয় এটা কিরকম, এটার ইলমও আমরা অর্জন করি না। আমি যদি কোন একটা বুজুর্গের, যারা বুজুর্গ ছিল তারা যদি ইলম, তাদের মধ্যে আল্লাহ তাআলা ভয় কিরকম ছিল এগুলো যদি আমরা পড়তাম, এগুলো যদি আমরা জানতাম, তাহলে আমরা আল্লাহ তাআলা ভয় এটা যখন আমরা বিভিন্ন জাহান্নামের কথা শুনতাম তখন আমরা গুনাহ ছেড়ে দিয়ে ভালো কাজে আসতাম, কিন্তু আমরা আসি না। তার কারণ হচ্ছে আমার থেকে এই ইলম নাই যে এই কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে কি শাস্তি দিবেন। যেমন এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হেঁটে যাওয়ার সময় দেখতে পাচ্ছিলেন যে রাস্তার পাশেই দুজন ব্যক্তি অনেক হারাম গুনাহের মধ্যে সে লিপ্ত। তখন ওই আল্লাহর ওলি ওই ব্যক্তি যারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত তাদের কানে গিয়ে বলল যে আল্লাহ তাআলা দেখছেন। কি বলেছেন? কি বলেছেন? আল্লাহ তাআলা দেখছেন। কি বলেছেন আপনারা বলেন তো কারো মনে? কি বলেছেন? আল্লাহ তাআলা দেখছেন। ওই আল্লাহর ওলি শুধুমাত্র ওই গুনাহগার ব্যক্তির কানে গিয়ে বলল আল্লাহ তাআলা দেখছেন। এই কথাটা ওই ব্যক্তি শোনার সাথে সাথে ওই জায়গার মধ্যে দরফরকত হতে মারা গেল আল্লাহ তাআলার ভয়ে। চিন্তা করে দেখেন ওই ব্যক্তিদের আল্লাহ তাআলার ভয় সম্পর্কে তাদের এমন ইলম ছিল যার কারণে আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলার নাম যখন তার মনের মধ্যে স্মরণ চলে আসলো সে ওই আল্লাহ তাআলার ভয়ে সে আর সহ্য করতে পারলো না এবং ওই জায়গার মধ্যে ইন্তেকাল হয়ে গেল। আর আজকে আমাদেরকেও আল্লাহ তাআলার ভয় সম্পর্কে অনেক আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো এই কথাটা অনেকবার বলা হয়, এরপরও আমাদের কেন পরিবর্তন নাই, কেন আমাদের ভালো কাজের দিকে আমরা দাবিত হই না? কারণ আমরা হাকিকতে আল্লাহ তাআলার ভয় কি জিনিস এই ইলমটা আমাদের নাই। যেমন আপনি যদি আমরা আজকে নামাজের দিকে দেখেন, আজকে আমরা অনেকে, যেমন আমি একটা কথা বলি, প্রথমে বয়ানের আগে আমি একটা নিয়ত ব্যাপারে একটা হাদিস শরীফ এবং একটা কথা বলেছি যে আমরা যেন নিয়তটা বেশি থেকে বেশি করি, আমাদের প্রত্যেকটা কাজের আগে যেন নিয়তটা থাকে। আপনারা এখানে এসেছেন, নামাজ আদায় করেছেন, তারপরে সুন্নত বাড়াই জিতিমার মধ্যে শরিক হয়েছেন, কিন্তু যারা আজকে নামাজ আদায় করেছে, ওযু করেছে, সে এখানে এসে নামাজ, ফরজ নামাজ আদায় করলো, সুন্নত নামাজ আদায় করলো এবং ইলমে দিনের মাহফিলের মধ্যেও এসে বসলো, কিন্তু সে ঘর থেকে বের হওয়ার আগে তার নিয়ত কি ছিল এটা আগে দেখা দরকার। যদি তার নিয়ত এটা থাকে যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি নেই, তাহলে তার এখানে এসে নামাজ আদায় করা, তাহলে তার এখানে এসে এই ইলমে দিনের মাহফিলে এতক্ষণ বসে থাকা এগুলো কোনো কাজে আসবে না। যদি তার নিয়ত আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি না থাকে, কিন্তু আজকে আমরা যারা এখানে এসেছি আমাদের মধ্যে হয়তো এমন অনেকে রয়েছে যারা হয়তো ভালো কাজ করে, নামাজ আদায় করে, মাহফিলের মধ্যে আসে, কিন্তু তার এটা নিয়ত থাকে যা মানুষ আমাকে আসে মানুষকে দেখানোর জন্য, মানে তার নিয়ত এটা থাকে যে সে কি মানুষ তাকে যেন ভালো বলে, মানুষ তাকে যেন পরহেজগার বলে, এই নিয়তে সে ভালো কাজ করার জন্য যায়, এই নিয়তে সে নামাজ আদায় করে, এই নিয়তে সে মাহফিলের মধ্যে আসে। তাহলে বলা এখান থেকে বোঝা গেল যার থেকে এটা ইলম নাই যে নিয়ত কি জিনিস, যার থেকে এটা জ্ঞান নাই যে নিয়ত কত প্রকার রয়েছে, আমি কোন কাজ করার আগে আমার এই নিয়ত করতে হবে, আমি কোন কাজ করার আগে আমার অমুক নিয়ত করতে হবে, যার থেকে এই জ্ঞানটা নাই তাহলে সে এত ইবাদত করে কি লাভ। তার থেকে বোঝা গেল যে মুসলমানের প্রত্যেকটা ইবাদতের মূল হচ্ছে নিয়ত। যেমন বুখারী শরীফের প্রথম হাদিস কিসের উপর? নিয়তের উপর। তার দ্বারা বোঝা গেল আমরা যত আমল করি না কেন প্রত্যেকটা আমলের আগে আমাদের নিয়তটা জরুরি। ঠিক সেরকম আমরা মনে করি কেউ গোসলের ক্ষেত্রে আসি, আজকে আমাদের এমন সমাজের মধ্যে কতটা ইয়ং সমাজ, কতটা ইয়ং ছেলে রয়েছে যারা গোসল ফরজ সম্পর্কে ভালোভাবে তার ইলম রয়েছে, গোসলের ফরজ সম্পর্কে ভালোভাবে ইলম কয়জনও রয়েছে? যেই ব্যক্তি যেমন গোসলের ফরজ হয়তো অনেকে আবার চারটা গোসলের ফরজ এভাবে সে জানে, জানার পরেও সেই গুসলের ফরজের মধ্যে যে তিনটি গুসল আমরা কি কুলি করি, নাকে পানি দিই, গুসলের ফরজ তিনটির ক্ষেত্রে সে সবকিছু জানে, উজুর ক্ষেত্রে চারটি ফরজ, সেগুলো সে জানে। জানার পরেও সে কিভাবে প্র্যাকটিক্যালি করতে হয় এটা আজকে কয়জন আমাদের সমাজের মধ্যে জানে? প্র্যাকটিক্যাল করে দেখেন, দেখা যাবে হয়তো বা গুসলের ফরজের ক্ষেত্রে তার এই গুসলের ফরজ তার সঠিকভাবে আদায় হচ্ছে না। যেমন আমাদের মুবালিগা দাওয়াত ইসলামীগণ যখন হজ করার জন্য মক্কা শরীফের মধ্যে গেল, মক্কা শরীফের মধ্যে তারা এভাবে শিক্ষা শিখানো হালকা হয়ে থাকে আলহামদুলিল্লাহ, মাদানী হালকা, তো ওই মক্কা শরীফের মধ্যে হারাম শরীফের মধ্যে এভাবে শিক্ষা দিচ্ছিলেন বিভিন্ন গুসলের ফরজ সম্পর্কিত নিয়ে। তখন এক ব্যক্তি এভাবে এদিকে গুসল ফরজের কথা বলা হচ্ছে আর ওদিকে এক ব্যক্তি কান্না করতে রয়েছে, তার অনেক বয়স হয়ে গিয়েছে। ওই ব্যক্তি এখন যখন যে গুসল ফরজ বর্ণনা করা হচ্ছে ওই ব্যক্তি কেন কান্না করছেন, তার থেকে জিজ্ঞাসা আপনি কান্না কেন করছেন? তখন এই ব্যক্তি বলল যে আমি আপনাদের মুখে এখন এসে এখানে এই মক্কা শরীফের মধ্যে এসে আমি বুঝতে পারলাম যে গুসলের ফরজ বলে একটা কথা রয়েছে। ওই ব্যক্তি আমি গুসলের ফরজ কেটাও জানি না, ওই জায়গার মধ্যে ইসলামী ভাইয়েরা ওই ব্যক্তিকে হাত ধরে মক্কা শরীফের যেটা হারাম শরীফের বাইরে নিয়ে গেলেন, কারণ গুসলের ফরজ যার আদায় হয় নাই তার জন্য মসজিদে আসাও হারাম। আর মক্কা শরীফে তো আপনার একটা নেকি লক্ষ নেকির সমান, ঠিক সেরকম মক্কা শরীফ বলে হারাম শরীফে বলেন একটা গুনাহও লক্ষ গুনাহের সমান। আজকে হাজারো হাজারো লাখো হাজি যাচ্ছে মক্কা শরীফের মধ্যে, কয়জনের এরকম ইলম রয়েছে যে গুসলের ফরজ সঠিকভাবে আদায় করছে? হয়তো বা আমাদের মধ্যে এমন অনেকে রয়েছি যে গুসলের ফরজ কি বলা আমরা সঠিকভাবে এটাও জানি না। তো মনে রাখবেন যেই ব্যক্তি গুসলের ফরজ সঠিকভাবে আদায় করছে না তার জন্য মসজিদে আসাও হারায় এবং তার কোনো ইবাদতই হচ্ছে না। হয়তো বা সে কোরআন শরীফ তেলাওয়াত করছে, সে কোরআন শরীফ তাকে লানত দিচ্ছে, বরঞ্চ যেই গুসলের ফরজ তার সঠিকভাবে আদায় হয় নাই আসমান ও জমিনের সকল ফেরেশতা ওই যে ব্যক্তি গুসল ফরজ সঠিকভাবে আদায় করে নাই তার উপর লানত দিচ্ছে। আজকে আমরা যারা এখানে রয়েছি পিএস নাই বেয়ার এবং মাদানী সেনের দর্শক শ্রোতা, আমাদের এটা চিন্তার বিষয়, আমাদের এইরকম ইলম আমাদের কতটুকু জানা রয়েছে? আচ্ছা গুসলের ফরজ পরশের উজুর ক্ষেত্রে, উজুর ক্ষেত্রে উজুর কয়টি ফরজ রয়েছে, উজুর ক্ষেত্রে সে কতটুকু পরিমাণ উজুর সেই হাত দোতো করতে হবে, এভাবে কতটুকু মাসাল আমরা আজকে প্র্যাকটিক্যালি জানি। এবার আসুন নামাজের মধ্যে, উজু করে সে নামাজে আসলো, নামাজের মধ্যে কয়টি ওয়াজিব রয়েছে, নামাজের মধ্যে কয়টি ফরজ রয়েছে, সে নামাজ আদায় করছে সে জানেও না তার মধ্যে ওয়াজিব তর্ক হয়ে গিয়েছে, তাহলে বরঞ্চ তার ওই নামাজ আদায় করছে যে সে নামাজই হচ্ছে না। সেই অনেক আমরাও অনেক সময় জুমার নামাজ আদায় করতে যাই মসজিদের মধ্যে, আজকে বর্তমান আমরা ইয়ং সমাজ, আমাদের সমাজের এমন অবস্থা যে পাঁচ ওয়াক্ত সাধারণ নামাজের মধ্যে তো নাই, হয়তো বা জুমার নামাজে সবাই আসি আর ওই জুমার নামাজে আমরা এই নিয়তে যাই যে অনেক ইবাদত করছি, অনেক নেক আমল করতে করার জন্য, অনেক নেক আমলের বান্ডার নেওয়ার জন্য আমি মসজিদ শরীফে যাচ্ছি। হয়তো বা দেখা যাবে যে অনেক নজওয়ান তারা মসজিদ শরীফের মধ্যে হুজুরে খুতবা দিচ্ছে আর নজওয়ানও রয়েছে কথার মধ্যে, আর আমরা ইলম না থাকার কারণে যে খুতবার সময় যে চুপ থাকা এটা আমাদের জন্য ওয়াজ, এটা আমাদের জন্য জরুরি, এটা আমরা না জানার কারণে আমরা এই খুতবার সময়ে কথাবার্তার মধ্যে লিপ্ত। কিন্তু আমরা মসজিদে আসি কোন নিয়তে? আমাদের নিয়ত কি? আমরা মসজিদে যাচ্ছি অনেক কিছু ইবাদত হাসিল করব, অনেক কিছু ফজিলত অনেক সওয়াবের ভান্ডার নিব, কিন্তু দেখা যাচ্ছে সে ইলমে দিন না থাকার কারণে সে জুমার নামাজে পড়তে গিয়েছে সারা সপ্তাহে তো যায় না, একদিন তো গিয়েছে জুমার নামাজে, ওইখানেও সে গিয়ে হারামের বস্তা নিয়ে ঘরের মধ্যে আসে। তাহলে আজকে চিন্তা করে দেখুন এই ইলমে দিনের জরুরত আমাদের কতটুকু। অনেকে বলে যে আমি তো নামাজ আদায় করছি, আমি হজ করেছি, আমি জাকাত দিই, আমি বিভিন্ন সব ভালো কাজ করি, আমার তো কেন ইলমে দিন শিখতে হবে? তো ইলমে দিন শিখার জরুরত আমি এতক্ষণ যা বললাম, সে নামাজ আদায় করছে কিন্তু সে নামাজের মাসালা সম্পর্কে জানে না, তার সে তার নামাজ তো হচ্ছে না, বরঞ্চ আল্লাহ তাআলা ফেরেশতা তাকে লানত দিচ্ছে। ঠিক সেরকম দেখেন কিতাবের মধ্যে রয়েছে ইলমে দিন যার রয়েছে এবং যে ব্যক্তি ইলমে দিন শিক্ষা অর্জন করে আলিম হয়, এবং আমরা যারা হয়তো অনেকে যারা সাধারণ মানুষ তার মধ্যে পার্থক্য বলা হচ্ছে, সমুদ্র দেখেছি আমরা, সমুদ্র এক যার মধ্যে ইলমে দিন নাই সে সমুদ্র এখন পার হচ্ছে, অপরদিকে একজন আলিমও সমুদ্র পার হচ্ছে। তো ইলম ওয়ালা ব্যক্তি আলিমের সাথে সাধারণ মানুষের তুলনা এরকম করা হয়েছে যে ওই সাধারণ মানুষ সে সমুদ্র পাড়ি দিচ্ছে সাঁতার কেটে কেটে, মানে তার কোনো বাহন নাই, আর আলিম সে সমুদ্র পাড়ি দিচ্ছে নৌকা করে। আলিম যার ইসলামের দিন ইসলামের জ্ঞান রয়েছে সে সমুদ্র পাড়ি দিচ্ছে কি করে? নৌকা করে। আর যার কোনো জ্ঞান নাই সে সমুদ্র পাড়ি দিচ্ছে কিসে করে? সাঁতার কেটে কেটে। এখানে বলা হচ্ছে যে যে ব্যক্তি সাঁতার কেটে যার জ্ঞান নাই সে সমুদ্র পাড়ি দিচ্ছে, সে কি সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব? সব মাঝখানে গিয়ে হয়তো ডুবে যেতে পারে। তো আজকে আমরা এরকম যে আমরা ইলমে দিন না থাকার কারণে আমরা হয়তো বা আশা করছি যে আমি আখিরাত পাড়ি দিয়ে দিব, কিন্তু এই আকিরাত পাড়ি দেওয়ার জন্য ইলমে দিন আমাদের জরুরি। আলহামদুলিল্লাহ আজকে আপনার দাওয়াত ইসলামী, আজকে দাওয়াত ইসলামী দেখেন এই ইলমে দিন শেখার জন্য আমাকে কতটুকু সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমির আল ফয়জান সুন্নত দরস দিয়ে দিয়েছেন, প্রত্যেক এশার নামাজের পর সাপ্তাহিক সুন্নত পর ইজতেমা দিয়েছেন, এবং আরো সুসংবাদ যে আমির আল আমাদেরকে মাদানী কাফেলা দিয়েছেন। যারা নামাজ জানে না, উজু জানে না, গোসল জানে না, তাদের সবার জন্য আলহামদুলিল্লাহ মাদানী কাফেলা রয়েছে। তো আজকে হয়তো আমরা অনেক দুর্ভাগা বললেই হয় যে আমরা এরকম ফ্রি দাওয়াত পাওয়ার পরেও আমরা এই ইলমে দিন শিখার জন্য আসি না। আর তখনকার যুগের বুজুর্গরা এক দেশ থেকে অন্য দেশে চলে যেত ইলমে দিন শিখার জন্য, আর আজকে আমাদের ঘরে এসে মাদানী চ্যানেলের মাধ্যমেও আমাদেরকে বলে ইলমে দিন শিখার জন্য, কিন্তু আমরা তারপরে ইলমে দিন শিখতে আসি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সে সৌভাগ্য দান করুক। তো আমরা যারা আজকে এখানে এসেছি, তো আমরা কি এখনো যা আমার ইলমে দিন যা আমার জানা নেই, আমার নামাজ সম্পর্কে আমার জানা নেই, আমার গোসল সম্পর্কে জানা নেই, আমার উযু সম্পর্কে জানা নেই, আমার নামাজের ওয়াজিব কয়টা আমার জানা নেই, তো আমরা কি এখনো এই না জানাতে বসে থাকবো, নাকি একটু নিজের জিন্দগিতে একটু সময় বের করে যে ইলমে দিন আমরা যেন শিখি। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সুসংবাদ, প্রতি শুক্রবারে মাদানী কাফেলা সফর হয়ে থাকে। তো আমি আপনাদেরকে দাওয়াত দিব যে এই মাদানী কাফেলা অবশ্যই সফর করে, এবং যারা মাদানীতে দর্শক শ্রোতা রয়েছেন আপনারাও কন্ট্যাক্ট করেন। 28-29-30 আলহামদুলিল্লাহ সামনের এই মাসের 28-29-30 পুরা আলহামদুলিল্লাহ আমাদের মাদানী কাফেলা সফর হবে, প্রতি শুক্রবারে হয়ে থাকে। তো আমি সকলকে দাওয়াত দেব আমরা এই মাদানী কাফেলা সফর করি। ইনশাআল্লাহ আমাদের এই মাদানী কাফেলা সফর করার দ্বারা আমাদের অনেক ইলমে দিন শিকার সুযোগ নসিব হবে, এবং মাদানী চ্যানেল বাংলা অবশ্যই দেখতে থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শ্রবণ করেছি তার উপর আমল করার এবং অপর ইসলামের নিকট পৌঁছে দিয়ে নেকি হাসিল করার সে সৌভাগ্য দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তুবা ইলাল্লাহ, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পিউপি ইসলামী ভাইরা দুরুদ শরীফ পাঠ করে নিন, যদি সম্ভব হয় দুজন হয়ে বসে পড়ি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রবি করিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ মাফ করে দেওয়া হবে। আসুন আমরাও পাঠ করে নিই। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিউ ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70 দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত আহমদ সাবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কুতুবে বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আসুন আমরাও পাঠ করে নিই। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন এই ব্যক্তি আসলো হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কিরামগণ আলাইহিম রিদওয়ান আশ্চর্যজনিত হলেন যে এই সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবেই পড়ে। আসুন আমরাও পাঠ করি। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়াতারদালা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
প্রিয় প্রিয় ইসলামের আসুন আমরা মদিনা শরীফে জালিকে স্মরণ করে করে বারবার বারবার দরুদ সালাম পাঠ করি।
الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله
এখন আল্লাহ তাআলার জিকির হবে আল্লাহ তাআলার নামে। যদি আমাদের কারো জিকির এদিক সেদিক হয়ে যায় তাহলে একটু থেমে ইনশাআল্লাহ সবাই একই সাথে একই আওয়াজে জিকির করার চেষ্টা করব।
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মাদ সাল্লাল্লাহ
আল্লাহু 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 আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم
আবারও মদিনা শরীফের জালিকে স্মরণ করে করে বারবার বারবার দুরুদ সালাম পাঠ করি।
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, الصلاة والسلام عليك يا رسول الله, الصلاة والسلام عليك يا حبيب الله, الصلاة والسلام عليك يا نبي الله, الصلاة والسلام عليك يا نور الله, الصلاة والسلام عليك يا رسول الله, الصلاة والسلام عليك يا حبيب الله, الصلاة والسلام عليك يا نبي الله, وعلى آلك وأصحابك يا نور الله.
প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নিজের অতীতের গুনাহের কথা স্মরণ স্মরণ করে করে আল্লাহ তাআলার দরবারে দোয়া হাত তুলে দিই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইয়া রাব্বি সাহাবা, ইয়া রাব্বি আম্বিয়া, ইয়া রাব্বি আউলিয়া, ইয়া রব্বে খাজা, ইয়া রব্বে গৌসে পাক, হে দয়ালু আল্লাহ, ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া রব্বানা। আল্লাহ, তুমি দয়া করেছো বিদায় মাওলা, হাজারো লাখো মানুষ থেকে বাছাই করে তোমার ঘর মসজিদ শরীফে আসার সৌভাগ্য হয়েছে মাওলা। মাওলা, তুমি দয়া করেছো বিদায়, ইশারের নামাজ জামা সহকারে আদায় করে, ইশারের নামাজ আদায় করে ইলমে দিনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছো মাওলা। মাওলা, তুমি আরো দয়া করেছো বিদায়, তোমার দরবারে হাত তোলার দুয়ার মধ্যে শরীক হওয়ার সুযোগ করে দিয়েছো মাওলা। মাওলা, মাওলা, আরেকটু দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। মাওলা, জানি আমরা গুনাহগার মাওলা, মাওলা স্বীকার করছি আমরা গুনাহগার আল্লাহ, মাওলা এমন এমন গুনাহ করেছি মাওলা যা মানুষের কাছে প্রকাশ করার মতো নয় মাওলা, মাওলা এমন এমন ভাবে গুনাহ করেছি মাওলা মানুষ থেকে লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি আল্লাহ, মাওলা এমন ভাবে গুনাহ করার পরে এটা চেষ্টা করি যেন মানুষ না দেখে, যেন মানুষ না জানে আমি কি গুনাহ করেছি। আল্লাহ, হয়তো বা দুনিয়াতে যেভাবে হোক গুনাহকে চাপা দিয়ে রাখছি মাওলা, মাওলা যদি কাল কি আমাদের দিন আমাদের গুনাহকে প্রকাশ করে দেওয়া হয় আমাদের কি অবস্থা হবে? আল্লাহ, ওই কি আমাদের দিন মা বাবা আত্মীয় স্বজন সকলেই থাকবে মাওলা, ওই দিন তো কারো থেকে গুনাহ লুকানোর সুযোগ হবে না আল্লাহ। মাওলা, তুমি যেভাবে দুনিয়াতে আমাদের গুনাহকে ডেকে রেখেছ, কাল কিয়ামতের দিনও তোমার রহমতের দয়ায়, তোমার রহমতের ছায়ায় আমাদের গুনাহগুলোকে ডেকে রাখিও মাওলা। মাওলা, মাওলা, তুমি যেভাবে আমাদের গুনাহগুলোকে লুকিয়ে রেখেছো মাওলা,
মাওলা তোমার নবীর উসিলা দিচ্ছি মাওলা, কাল কিয়ামতের দিন আমাদের মাওলা বেহিসাব মাগফিরাত করে দিও মাওলা, মাওলা আমাদেরকে বেহিসাব মাগফিরাত করে দিও মাওলা, মাওলা যদি আমাদের থেকে হিসাব নেওয়া হয় সম্ভব না মাওলা, মাওলা দুনিয়ার সামান্য বিভিন্ন কাজের হিসাব দিতে পারি না মাওলা, মাওলা কিভাবে কাল কিয়ামতের দিন সকল আমলের হিসাব দিব মাওলা, মাওলা যেই দিন মাথার উপর সূর্য থাকবে মাওলা তামার জমিন হবে, কিভাবে ওই মুহূর্তে আমরা হিসাব দিব মাওলা, মাওলা আমাদেরকে বেহিসাব বিনা হিসাবে মাওলা আমাদেরকে মাগফিরাত করে দিও মাওলা, মাওলা আমাদেরকে এমন ভাবে মাওলা আমাদের উপর তুমি এমন রাজি হয়ে যাও যেন আর কোনোদিন নারাজ না হও মাওলা, মাওলা তুমি আমাদের উপর রাজি হয়ে যাও মাওলা, ছাড়ে গুনাহগার মাওলা, মাওলা তুমি আমাদের দিকে তাকিয়ে নয় মাওলা, মাওলা তুমি যদি আমার দিকে তাকাও হয়তোবা আমাদের গুনাহের কারণে তোমার রাগ আসতে পারে মাওলা, মাওলা আমাদের দিকে তাকিয়ে নয় তোমার নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে ওই নূরানি চেহারার উসিলা দিচ্ছি মাওলা তুমি আমাদের উপর রাজি হয়ে যাও, মাওলা আমাদের উপর এমন এমন রাজি হয়ে যাও যেন আর কোনোদিন নারাজ না হও মাওলা, মাওলা আমাদেরকে ক্ষমা করে দাও মাওলা, আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো মাওলা, মাওলা কালি হাত তোমার দরবারে তুলে দিয়েছি মাওলা, মাওলা এভাবে ভিক্ষুক যদি আমাদের ঘরে আসে ভিক্ষা এক দুয়ারে না পেলে অন্য দুয়ারে যায়, আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমরা কার দরবারে যাব আল্লাহ, মাওলা আজকের এই ইজতিমার উসিলাই মাওলা আমাদের সকলকে তুমি বেহিসাব মাগফিরাত করে দাও, মাওলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, মাওলা তোমার নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে মাওলা আমাদের থাকার সুযোগ করে দাও, মাওলা আমাদেরকে মুত্তাকি নামাজি পরহেজগার বানিয়ে দাও, মাওলা আমাদের বাচ্চা বাচ্চাকে নামাজি বানিয়ে দাও মাওলা, মাওলা মুবাল্লিগে দাওয়াত ইসলামী বানিয়ে দাও মাওলা, মুবাল্লিগে দিন ইসলামকে বানিয়ে দাও মাওলা, মাওলা আমাদেরকে গুনাহের প্রতি গিনা দিয়ে দাও মাওলা, মাওলা এভাবে তওবা করি প্রতি সপ্তাহে প্রতিদিন আল্লাহ আবারও গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ, মাওলা গুনাহ করি তওবাও করি আবারও গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ, আমাদেরকে তওবার উপর ইস্তেকামত দিয়ে দাও আল্লাহ, আমাদের উপর তওবার উপর ইস্তেকামত দিয়ে দাও মাওলা, তওবা করার পর যেন ওই গুনাহের দিকে আর হাত না যায় আর পা না যায় মাওলা, আমাদেরকে সে তৌফিক দিয়ে দাও মাওলা, আমাদেরকে তওবার উপর ইস্তেকামত দিয়ে দাও মাওলা, মাওলা আমরা যারা হাত তুলে দিয়েছি মাওলা অনেক আশা নিয়ে অনেক তামান্না নিয়ে মাওলা, মাওলা অনেকে মাদানী চ্যানেল স্ক্রিনের সামনেও মাওলা অনেক আশা নিয়ে তোমার দরবারে দু হাত তুলে দিয়েছে মাওলা, মাওলা এই আজকের এই ইজতিমার এই মজলিসের মধ্যে মাওলা যার দু হাতকে তুমি কবুল করেছো মাওলা, মাওলা ওই দু হাতের উসিলা দিচ্ছি মাওলা আমাদের মনের সমস্ত জায়েজ আশাকে তুমি কবুল করে নাও মাওলা, তুমি তো জানো কার অন্তরের মধ্যে কি পেরেশানি রয়েছে মাওলা, মাওলা তুমি তো জানো কার অন্তরের মধ্যে কি তামান্না রয়েছে মাওলা, মাওলা সকলের আশাকে তামান্নাকে তোমার দরবারে কবুল করে নাও মাওলা, মাওলা অনেকে অভাবের মধ্যে রয়েছে মাওলা, মাওলা কাউকে বলতে পারছে না যে অভাবের কথা মাওলা, মাওলা কিন্তু তোমার দরবারে তো বলছে আল্লাহ, আল্লাহ তার অভাবকে তুমি মোচন করে দাও মাওলা, মাওলা অনেকে ঋণগ্রস্তের মধ্যে রয়েছে ঋণকারী ঋণগ্রস্ত দাতা তাকে এসে বারবার বিরক্ত করছে মাওলা, তাদের ঋণ পরিশোধ করার সে সৌভাগ্য দিয়ে দাও মাওলা, মাওলা আমাদের গুনাহের রক্ষতে শিফা দিয়ে দাও মাওলা, মাওলা আমাদের সিনাকে মদিনা বানিয়ে দাও মাওলা, হে আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক মাওলা আমরা যারা তোমার দরবারে হাত তুলে দিয়েছি মাওলা, মাওলা আমরা আমাদের সকলকে মাওলা জীবনে একবার হলেও হজ্জ বাইতুল্লাহ হজ করার সে সৌভাগ্য দিয়ে দাও মাওলা, মাওলা জীবনে একবার হলেও ওই সবুজ গুম্বত মাওলা হয়তো বা বিভিন্ন মাধ্যমে দেখি কিন্তু সচক্ষে কখন ওই সবুজ গম্বুজকে দেখে দেখে সালাতুস সালাম দিব আল্লাহ, মাওলা জীবনে একবার হলেও মদিনা মুনাওয়ারায় যাওয়ার সে সৌভাগ্য করে দাও মাওলা, মাওলা যখন আমাদের মত হবে মাওলা ওই মত যেন মদিনা মুনাওয়ারা হয় মাওলা, মাওলা যেই দিন আমাদের মত হবে মাওলা ওই দিনটা যেন জুমার দিন হয় মাওলা, মাওলা যেই মাসে আমাদের মত হবে মাওলা ওই মাসটা যেন রমজান মাস হয় মাওলা, মাওলা যেই সময় আমাদের মত হবে মাওলা মুর্শিদের কুলের উপর মাথা রেখে রেখে তোমার নবীর নূরানি চেহারা জিয়ারত করিয়ে দিও মাওলা, মাওলা আখিরে ফরিয়াদ আল্লাহ ইমানের হিফাজতের সালামতি দিয়ে দাও মাওলা, মুমিনের মুমিনের সবচেয়ে বড় সম্পদ তার ইমান, মাওলা ইমান যদি হাত ছাড়া হয়ে যায় সব আমল বরবাদ,
আল্লাহ আমাদের ঈমানকে সালামতি দিয়ে দাও মাওলা, মাওলা আমাদের ঈমানের সালামতি দিয়ে দাও মাওলা। বিসমিল্লাহি আলা দীনি, বিসমিল্লাহি আলা নাফসি ওয়া আউলি ওয়া আহলি ওয়া মালি, বিসমিল্লাহি আলা দীনি, বিসমিল্লাহি আলা নাফসি ওয়া আউলি ওয়া আহলি ওয়া মালি, বিসমিল্লাহি আলা দীনি, বিসমিল্লাহি আলা নাফসি ওয়া আউলি ওয়া আহলি ওয়া মালি। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الامي وعليه صلى الله عليه وسلم صلاه وسلاما عليك يا رسول الله جب دم ہے واپسی ہم سب مدینہ میں سامنے ہو نورانی رسول اور لب پہ ہو کلمہ طیب لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم
یا رسول سلام علیکا یا حبیب سلام علیکا صلوات اللہ علیکا جو ہو بھی تو مر دیدار جو
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদ
রাসূলুল্লাহ